ডক্টর ইফতেখার মাহমুদ, আমরা জানি যে আপনি মূলত শিশু রোগ চিকিৎসা বিশেষজ্ঞ, তো আপনি সেখান থেকে অস্ত্রোপচারে এবং আরো বিশেষ করে ফিস্টুলার অস্ত্রোপচারে কিভাবে এলেন?
বাংলাদেশের কক্সবাজার অঞ্চল থেকে আমি এসেছি, আমি ওখানেই বড় হয়েছি এবং ওখানে একটা আমি আমেরিকাতে আসার পরে আমি আমার রেসিডেন্সি করলাম, তারপর আমি চাকরি জীবন শুরু করলাম মায়ামিতে, তারপর আমি একটা অর্গানাইজেশন বিল্ড করি, একটা অর্গানাইজেশন স্টার্ট করি, এটার নাম হচ্ছে হোপ ফাউন্ডেশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন অফ বাংলাদেশ। আমি এটা করলাম, আমার একটা সবসময় একটা স্বপ্ন ছিল যে একটা দেশের জন্য কিছু করা বাংলাদেশে, বিশেষ করে গ্রামাঞ্চলে, যেহেতু আমি ওখানে বড় হয়েছি এবং ওখানে আমি দেখেছি হেলথ সিচুয়েশন, যে বিশেষ করে গ্রামের মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য যে একটা ডিফিকাল্টি, এটা আমি ওই জন্যই ওইটাকে একটু করা যায় অ্যাড্রেস করার জন্য আমি অর্গানাইজেশন শুরু করি, নাম হচ্ছে হোপ ফাউন্ডেশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন অফ বাংলাদেশ। তো ওইটা মেইনলি আমি আপনার হেলথ সেন্টার করে, তারপর বিভিন্ন হেলথ ক্যাম্পের মাধ্যমে, পরে একটা হসপিটাল আমরা স্টার্ট করি 2005-এ, এটার নাম হচ্ছে হোপ হসপিটাল, এটা 40-বেডের হসপিটাল, ওইখানে বিভিন্ন ধরনের আমরা সার্ভিস প্রোভাইড করি। তো ওটার মধ্যে একটা হচ্ছে ফিস্টুলা, ওই ফিস্টুলা সার্জারিটাও আমরা ওইখানে করি। সেইভাবেই আমি এই যে একজন পিডিয়াট্রিশিয়ান হওয়ার পরও সার্জিক্যাল সাইডে আমরা কিছু কাজ করি আর কি।
আপনি যেমনটি কিনা বললেন যে আপনি বেসিক্যালি মূলত জন্মসূত্রে কক্সবাজারের মানুষ এবং সেখানেই বড় হয়েছেন, এবং আপনি এই যে হোপ হসপিটালের কথা বললেন সেটাও আমরা ধরে নিচ্ছি যে এটা কক্সবাজারই করা হয়েছে, তো এটা কি দাতব্য হসপিটাল এবং এখানে কি নারীদেরই চিকিৎসা করা হয় না অন্যান্যদেরও চিকিৎসা করা হয়, এবং নারীদের চিকিৎসা করা হয় তো শুধু কি ফিস্টুলার চিকিৎসা হয় না অন্যান্য স্ত্রী রোগেরও চিকিৎসা এখানে করা হয়?
আচ্ছা, তো হোপ হসপিটালটা হচ্ছে কি কক্সবাজারে, আপনি সঠিক, ওই হোপ হসপিটালে সব ধরনের আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, এটা হচ্ছে কক্সবাজারের টাউনের একটু বাইরে, তো ওইখানে ওইটা ধরেন গ্রামাঞ্চলের ভিতরে, তো ওইখানে বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা দেই নারী পুরুষ এবং বাচ্চাদেরকে, তবে আমরা প্রধানত আমরা ফোকাস করি নারীদের উপর এবং বাচ্চাদের উপরে। আমরা ওইখানে নর্মাল ডেলিভারি, সেফ প্রেগনেন্সি কেয়ার, তারপরে আপনার ঠোঁট কাটা, তালু কাটা, যেগুলো ক্লেফট লিপ বলে, ওগুলোর সার্জারি করি আমরা, আমরা বার্নের সার্জারি করি, আমরা কিছু স্পেশালাইজড কাজ করি, তার মধ্যে হচ্ছে বার্নের সার্জারি আমরা করি, আর এই ফিস্টুলা অবস্থাটিক ফিস্টুলার কাজ আমরা করি। ওইটাতে আমরা মোটামুটি বলতে পারেন যে মানে বাংলাদেশের মধ্যে যথেষ্ট আমরা রেপুটেশন আমরা পেয়েছি আমাদের কাজের জন্য। তো আমাদের এই কাজগুলোতে করতে গিয়ে আমরা যেহেতু আমাদের হোপ ফাউন্ডেশনটা মেইনলি বেসড ইন দ্য ইউএস, আমরা ইউএসএই শুরু করেছিলাম, ইউএস এর একটা এক্সটেনশনে আমরা বাংলাদেশে কাজ করছি মেইনলি কক্সবাজার ডিস্ট্রিক্টে। তো আমাদের ওই হসপিটাল ছাড়াও আমাদের আরো 8টা সেন্টার বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে 4টি হচ্ছে কি বার্থিং সেন্টার, যেখানে সেফ ডেলিভারি এবং আপনার অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয়, আর আমাদের 4টা হোপ মেডিকেল সেন্টার আছে যেগুলোতে আপনার নর্মাল সার্ভিস গুলো দেওয়া হয় গ্রামের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে। এগুলা তো এই হচ্ছে হোপ হসপিটাল এবং হোপ সেন্টারের কার্যক্রম। এছাড়াও আমাদের ফিল্ডেও আমাদের যথেষ্ট কাজ আছে, আমরা বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন ডিজাস্টারের সময় আমরা প্রত্যন্ত অঞ্চলে, যেহেতু উপকূলীয় অঞ্চল আমরা কাজ করি, বিভিন্ন জায়গায় যখন মনে করেন হারিকেন হয়, বন্যা হয়, ওইখানে আমাদের ইমিডিয়েট ধরনের সাহায্য নিয়ে যাওয়া, এই ধরনের কাজগুলো আমরা করি।
একেবারে পরিসংখ্যানে ঠিক যেতে চাইছি না, কিন্তু তারপরেও মোটামুটি ভাবে যেহেতু আমরা হোপ ফাউন্ডেশন, হোপ হসপিটাল এবং আরো বিশেষ করে ফিস্টুলার উপরে ফোকাস করে আজকের এই সাক্ষাৎকারে কথাবার্তা বলতে চাই, অতএব আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে ফিস্টুলা সমস্যা জর্জরিত, ফিস্টুলা সমস্যায় নিপতিত, ফিস্টুলা ব্যাধি বা ফিস্টুলা সমস্যায় আক্রান্ত নারীদের সংখ্যা মোটামুটিভাবে বাংলাদেশে কত হতে পারে বলে আপনার মনে হয়?
আমাদের অ্যাকচুয়ালি বাংলাদেশে ফিস্টুলা কত এই ব্যাপারে পরিসংখ্যানটা ঠিক ক্লিয়ার না, এটা কোন অনেক অর্গানাইজেশন চেষ্টা করেছে নাম্বারটা বের করার জন্য। তবে একটা হচ্ছে কি, মোটামুটি একটা এটা বলবো যে একমত, অনেকে একমত যে এটা অবশ্যই এটা প্রায় 70,000 মতো বাংলাদেশে ফিস্টুলা জর্জরিত মায়েরা আছেন।
ফিস্টুলা কি, কেন এবং কিভাবে হয়?
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা নিয়ে আমাদের একটু ডিসকাস করা দরকার। তো আমাদের মানে ফিস্টুলা হচ্ছে কি, একটা আপনার বার্থ রিলেটেড ইঞ্জুরি, তার মানে জন্ম দেওয়ার সময় মায়েদের যখন জন্ম বাচ্চাতে প্রসবকালীন সময়ে একটা আপনার ওই যে প্রসবের জায়গায় একটা খুব বড় ধরনের ইঞ্জুরি হলে এটার নাম আমরা বলি ফিস্টুলা। ইংরেজিতে আমরা বলবো এটাকে বার্থ রিলেটেড ইঞ্জুরি, কারণ ওই বার্থিং প্রসেসের সময় নর্মাল ডেলিভারি যখন হয় যদি কোনো কমপ্লিকেশন হয়, বাচ্চাটা যদি কোনো কারণে যদি ঠিক মতো বের না হয় অনেক সময় বাচ্চাটা মারা যায়। ওইটাকে বের করার সময় আপনার অনেক ধরনের ইঞ্জুরি হয়, কারণ নর্মাল প্রেগনেন্সিতে যে মুভমেন্টটা হয় ইউটারাস থেকে বাচ্চাটা বের হওয়ার, ওই বাচ্চাটা মারা গেলে কিন্তু ওই আর মুভমেন্টটা হয় না, যার কারণে বাচ্চাটাকে ম্যানুয়ালি বের করতে হয় অথবা এটাকে সিজারিয়ান সেকশন করে বের করতে হয়। দুটাই খুব বিপজ্জনক, দুটাতেই এই ইঞ্জুরিটা হয়। যেহেতু বাংলাদেশ একটা গ্রাম প্রধান দেশ এবং গ্রামের মধ্যে আমরা জানি যে 90% কেসেস রুরাল ওমেন, এনাদের আপনার ডাক্তারের কাছে যাওয়া বা একজন মিডওয়াইফের কাছে যাওয়া, নার্সের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া, ঠিক মতো চেক আপটা করা এই গর্ভকালীন অবস্থায় এটা হয়ে ওঠে না, কারণ পয়সার কারণে হোক, দূরত্বের কারণে হোক, ফেসিলিটির দূরত্বের কারণেই হোক, এটা হয়ে ওঠে না। তো যার কারণে শতকরা 90% ডেলিভারি গুলা আমাদের অঞ্চলে গ্রামাঞ্চলে বিশেষ করে হচ্ছে বাড়িতে, এবং এই চেক আপ গুলো ঠিক মতো হয় না। ডেলিভারিটাও হচ্ছে কি আপনার যারা ধরেন আনট্রেইনড মিডওয়াইফ, যেগুলো আমাদের ট্রেডিশনাল ধাইদের মাধ্যমে হয়, তো বাচ্চাদের যেহেতু মনে করুন চেক আপ গুলো হয় না, যেমন প্রেগনেন্সি অবস্থায় তো বাচ্চাদের যদি পজিশন যদি বেঠিক থাকে, মনে করেন মাথা নিচের দিকে না থাকে, মনে করেন উপরের দিকে থাকলো বেবিটার ফিটাসের, অথবা বাচ্চাটা ভিতরে অনেক বড় যে আপনার ঠিক মতো বেরোবে না, হয়তো ওটা যদি টাইমলি করা যায়, আইডেন্টিফাই করা যায় যেটা একটা রিস্কি, তখন আর্লি যদি সিজারিয়ান সেকশনের জন্য চলে যায় হসপিটালে তাহলে ঠিক আছে। কিন্তু এটা অনেক সময় যেহেতু এদের কোনো গর্ভকালীন সময়ে কোনো চেক আপ করা হয় না, তো ওনারা জানে না যে বাচ্চাদের পজিশনটা কি, বাচ্চারা কত বড় সাইজ, অর্থাৎ বাচ্চাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, বাচ্চাদের কোনো ডিস্ট্রেস হচ্ছে কিনা জানে না। তখন যখন ডেলিভারির সময় হয় তখন এনারা ওয়েট করে যে আস্তে আস্তে বাচ্চারা বেরোবে, ওই ধায়েরাও যেহেতু ঠিক মতো জানেন না, তো ওনারাও বলবেন না যে ঠিক আছে আপনি হসপিটালে চলে যান বা আপনার একটা রিস্ক আছে, এটা বলেন না। তো একটু ওয়েট করতে করতে দেখা যায় যে যদি কোনো প্রেগনেন্সিতে কোনো ডেলিভারির সময় যদি 12 ঘন্টার উপরে যদি বাচ্চাটা ভিতরে থাকে তাহলে বাচ্চাটা বিকামস এ হাই রিস্ক। তো এটা আলটিমেটলি হয়তো দেখা যায় যে পজিশনের কারণে হোক, যে কারণে হোক, বাচ্চার নর্মাল ডেলিভারি না হলে ওইখানে মারা যায়। মারা গেলে কি করবে, তখন বাচ্চাটাকে হয়তো টেনে হিঁচড়ে বের করবে, বের করার সময় একটা প্রাইভেট এরিয়া যেটা আছে বাচ্চাদের প্রসব যে জায়গা, ওইখানে একটা সিরিয়াস ইঞ্জুরি হয়, অথবা পরে হয়তো টাকা পয়সা জোগাড় টোগাড় করে এদেরকে অনেক দূরে একটা হসপিটাল নিয়ে গেলো যেখানে সিজারিয়ান সেকশন করা যাবে, মৃত বাচ্চাটাকে বের করা যাবে, তখনও কিন্তু অলরেডি ইঞ্জুরি হয়ে যায়। তো এটা হলে পরে যেটা হয় যে ওই মায়েরা ফার্স্ট অফ অল ওনারা ইনকন্টিনেন্ট, মানে প্রস্রাব এবং পায়খানাগুলো আর ওনারা ধরে রাখতে পারেন না, এটা 24 hours এটার কন্ট্রোলটা চলে যায়। তো যার কারণে সবসময় ওনারা প্রস্রাব লিকিং করতে থাকেন, অনেক সময় প্রস্রাব করেন, অনেক সময় পায়খানা লিকিং করে হয়। আর একটা হচ্ছে কি, ওনাদের ওখানে সিরিয়াস পেন হয়, এবং এই রোগটা ভালো হওয়ার মতো রোগ না, কারণ এটা সার্জিক্যালি করেক্ট করতে হয়, এবং এই সার্জারিটা এটা একটা স্পেশালাইজ সার্জারি। এটা যদি মানে ধরেন অনেক সার্জন আছে, গাইনিকোলজিস্ট আছেন বা আছেন, যেহেতু এটা যদি না জানেন কিভাবে করতে হবে তাহলে কিন্তু এই সার্জারি করা সম্ভব না, যার কারণে আমাদের দেশে যেহেতু এই ফিস্টুলা সার্জারির জন্য ট্রেইন সার্জনের সংখ্যা খুব বেশি না, যার কারণে ম্যাক্সিমাম মহিলারাই এটা মানে সাফার করতে থাকেন। এবং আরেকটা মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে যেহেতু এই মায়েরা এটা খুবই দরিদ্র এবং গ্রামাঞ্চলের, এনাদের যে সার্জারি করার জন্য যে খরচ, এখানে যাওয়া, ডাক্তারের কাছে যাওয়া, এই পয়সাটা নেই। এবং এই মায়েরা যেহেতু ওই আপনার যৌনান আঙ্গ যেটা বলে আর কি আপনার প্রাইভেট এরিয়া, ওইখানে যেহেতু ইঞ্জুরিটা হয়, ওনাদের হাজবেন্ডের সাথে ওনাদের রিলেশন তার থাকে না, যার কারণে ওনারা বলতে গেলে আপনার খুব মার্জিনালাইজড হয়ে যায়। আর ওনাদের অনেক ধরনের শারীরিক সমস্যা, বিশেষ করে আপনার স্মেলিং প্রবলেম থাকে, যার কারণে ফ্যামিলিতে ওনারা খুব একটা মানে আপনার থাকতে পারে না, ওনাদের গ্রহণযোগ্যতা কমে যায়। আস্তে আস্তে ওনারা এক ধরনের আইসোলেটেড লাইফে চলে যান, ওনাদের কাজও করতে পারে না, ওনাদের সবসময় একটা পেইন থাকে। তো এই ফিস্টুলা রোগটা যেহেতু আপনার এটা ডেলিভারি রিলেটেড রোগ, এবং এটা হয় আনফর্চুনেটলি ওটা আর্লি স্টেজে, যখন মায়েরা ছোট, মায়ের বয়স কম, এবং আপনার ডেলিভারি প্রথম দিকে এটা হয়, এটা মানে অনেক পরে হয় না, তো আর্লি এইজে হয়। বিয়ের ধরেন বিয়ে করতে আমাদের দেশে তো বিয়ে তো আর্লি হয়, তারপরে হয়তো ওই 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 ফার্স্ট প্রেগনেন্সি সেকেন্ড প্রেগনেন্সির দিকে হয়, তো যার কারণে এনারা হয়েছে কি আপনার ওনারা ওই ট্রিটমেন্টটা পান না, এবং ট্রিটমেন্ট যে আসে ওটা ওনারা জানেন না, যেহেতু ট্রিটমেন্ট কম, সার্জনের সংখ্যা কম, ওই ওই ধরনের সার্জনের সংখ্যা কম, তো ওনারা লাইফ লং একটা সাফারিং এর মধ্যে চলে যান।
মানে স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা সমস্যা শেষাবধি একটা সামাজিক সমস্যায় পরিণত হয়, তাই তো? আচ্ছা, আমি আমি নিজেকে দিয়ে বলি, আমরা আমার মা প্রয়াত হয়েছেন প্রায় 50 বছর হয়ে গেল এখন। আমি জানি যে আমরা 8 ভাই বোন, এবং আমাদের এই 8 ভাই বোনের কেউই হাসপাতালে বা কোনো চিকিৎসা কেন্দ্রে বা কোনো স্বাস্থ্য কেন্দ্রে অথবা কোনো চিকিৎসকের তত্ত্বাবধানে ভূমিষ্ঠ হই নাই। আমরা বাংলাদেশের গ্রামাঞ্চলে অন্যান্য বহু লক্ষ কোটি মানুষের মতনই ধাত্রী বা স্থানীয় গ্রাম্য দায়ের হাতে ভূমিষ্ঠ হয়েছি। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমার মায়ের হয়নি, কিন্তু যাদের সমস্যা হয়েছেন তাদের কেউই আমার আপনার আমাদেরই তো মা, তো এটা তো হতেই পারে। তো বাংলাদেশে বিশেষ করে বা উপমহাদেশে আমাদের স্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল অত্যন্ত সীমিত, ডাক্তার গ্রামাঞ্চলে প্রায়ই পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন, এর সমাধান কি হতে পারে, কি সুপারিশ করবেন?
এটার সমাধান একমাত্র যে প্রধান যে সমাধান যেটা আমি মনে করি, আমি অনেক বছর ধরে কাজ করতে করতে অনেক অর্গানাইজেশন যেগুলো আছে এদের সাথেও আমরা কাজ করি, আমরা এগুলো নিয়ে অনেক আলাপ ডিসকাশন করি, আমরা কনফারেন্সও করি, এটা হচ্ছে কি আমরা যদি ধরেন ডাক্তারের সংখ্যা আমাদের জনসংখ্যার তুলনায় প্রতুল করা, এটা অনেক সময় লাগবে। আর ডাক্তাররা হাইলি ট্রেন্ড এবং ওনারা কাজ করতে চান মানে শহরাঞ্চলে, তো আমাদের গ্রামাঞ্চলে এই যে মায়েরা তো থাকেন সব মানে মায়েরা থাকেন গ্রামাঞ্চলে, তো ওনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে গ্রাম ভিত্তিক আমাদেরকে ট্রেইনড হেলথ কেয়ার প্রফেশনাল আমাদেরকে তৈরি করতে হবে। তো এটার জন্য প্রধানত যারা ভূমিকা রাখতে পারবেন এরা হচ্ছে মিডওয়াইফ, ধাত্রী, ট্রেইনড মিডওয়াইফ। তো এইটা যদি আমরা যদি আমরা যদি বিভিন্ন গ্রাম ট্রেনিং করে আমরা যদি গ্রামে গঞ্জে ওনাদেরকে যদি আমরা যদি কাজ করার সুযোগ আমরা করে দিতে পারি, এমপ্লয়মেন্ট করা হোক, ওনারা প্র্যাকটিস করার মাধ্যমে হোক, গ্রামে গ্রামে যদি আমরা মিডওয়াইফদেরকে আমরা ট্রেন করে আমরা যদি আমরা কাজ করার সুযোগ দিতে পারি, তাহলে ফিস্টুলাজনিত সমস্যা একেবারেই কমে যাবে। এবং শুধু ফিস্টুলা না, যে কোনো ধরনের বার্থ রিলেটেড মানে যে মাতৃমৃত্যুর হার অনেক অনেক কমে যাবে। তো মিডওয়াইফ ছাড়াও মিডওয়াইফ ট্রেনিং তো মনে করেন এটাও একটা এক্সটেন্সিভ ট্রেনিং, আমরা যে আমরাও কিন্তু মিডওয়াইফ ট্রেনিং করি এখন, এই মিডওয়াইফ ব্র্যাক এবং অন্যান্য অর্গানাইজেশনের সাথে আমরা মিডওয়াইফ ট্রেনিং করি। মিডওয়াইফ ট্রেনিং আমরা যেটা করি এটা 3 বছরের ট্রেনিং, তা আপনি 3 বছরের না করো, আপনি যদি 6 মাসও ট্রেনিং করে আমরা যদি ট্রেনিং কোর্স দিয়ে বা 1 বছরের ট্রেনিং কোর্স দিয়ে যদি আমরা গ্রামের মধ্যে আমরা যদি ট্রেন হেলথ কেয়ার প্রফেশনালকে আমরা বসাই দিতে পারি, মিডওয়াইফ না হোক নার্স হোক, যদি কাজের সুযোগ করে দিতে পারি, তাইলে পরে আপনার মাতৃমৃত্যুর হার অনেক অনেক কমে যাবে।
বাংলাদেশে কক্সবাজারের মতন জনপদ তো বহু আছে এবং সবখানেই ডক্টর ইফতেখার মাহমুদের মতন চিকিৎসক নাও থাকতে পারেন এবং এরকম একটা হোপ ফাউন্ডেশন বা হোপ হসপিটাল হয়তো নাই, অবশ্যই নাই। তো সেক্ষেত্রে আমরা কি এটা করতে পারি যে সাধারণ চিকিৎসক যারা, জেনারেল প্র্যাকটিশনার যারা, তাদেরকেও ফিস্টুলা রোগ সম্বন্ধে পারদর্শী করে তোলা এবং তাদের চিকিৎসার মধ্যে ছোটখাটো অস্ত্রোপচার দিয়ে ফিস্টুলা কিভাবে সমাধান করা যায় এটা ইনকর্পোরেট করা যেতে পারে?
ফিস্টুলা সার্জারি আমি যেটা বলেছিলাম, এটা একটা একটা প্রসেস, একটা ট্রেনিং এর প্রয়োজন, সার্জারি তো করা ট্রেনিং এর পরে প্রয়োজন। তবে আমরা আমাদের জন্য হ্যাঁ জেনারেল প্র্যাকটিশনারদেরকে ট্রেন করা যেতে পারে যদি ওনারা যদি ইন্টারেস্টেড হন যে ওনারা ট্রেনিং নেবেন।
না, ইন্টারেস্টেড হওয়ার কথা না, আমরা যখন চিকিৎসা শাস্ত্রে যখন প্রশিক্ষণ দেই, মেডিকেল হসপিটাল যেগুলো আছে, কলেজ যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে, সেই সেই শিক্ষাক্রমের মধ্যে এটাকে ইনকর্পোরেট করা যায় কিনা?
ফিস্টুলা সার্জারি ধরেন জেনারেল প্র্যাকটিশনারদেরকে শেখানো এটা আমার মনে হয় বাস্তবসম্মত হবে। তবে যারা সার্জন আছেন ওনাদেরকে কিন্তু শেখানো যায়, ওনাদেরকে ট্রেনিংটা ইনকর্পোরেট করা যায়। কারণ সার্জন তো এখন প্রত্যেক গ্রামে ধরেন আপনার উপজেলা লেভেলেও চলে গেছেন, জেলা শহরে উপজেলা শহরে চলে গেছেন, হ্যাঁ অবশ্যই ওনাদেরকে ট্রেনিং করা যায় এই ফিস্টুলা সার্জারির উপরে, ডেফিনেটলি এটা আমি বলবো। আর ওই প্রসঙ্গে বলি যে আমরা যদি ফিস্টুলা অ্যাওয়ারনেস করে জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন ওনারা সার্জারি না করলেও ওনারা যদি ফিস্টুলা সম্পর্কে জানেন এবং আপনার যে বিশেষ করে গ্রামাঞ্চলে প্রসব আপনার গর্ভকালীন সময় যে সেবাগুলো দেওয়া দরকার, আল্ট্রাসাউন্ড করা বা বিভিন্ন ধরনের চেক আপগুলো করে, এগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাইলে পরে কিন্তু ফিস্টুলার সংখ্যাটা অনেক কমে যাবে। কারণ সার্জারিটা খুব কমপ্লিকেটেড, এটা সময় সাপেক্ষ এবং এটা এক্সপেন্সিভও। হ্যাঁ, আর যেহেতু আমাদের আমরা প্রথমেই বলি যে ফিস্টুলা মহিলারা কিন্তু অত্যন্ত গরিব, এনাদের ওই সার্জারির জন্য যে এই ধরনের খরচপাতি দরকার, ওষুধপত্র, তারপরে এগুলো করা, এগুলো খুব এক্সপেন্সিভ। আমাদের কাজগুলো আমরা করি কিন্তু ফ্রি, কারণ আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করি। আমাদের ফিস্টুলা কাজের জন্য আমাদের পার্টনার হচ্ছে ফিস্টুলা ফাউন্ডেশন ইন আমেরিকা এবং ওনাদের অনুদানের মাধ্যমে আমরা এই সার্জারিগুলা 100% ফ্রি করি। এবং শুধুমাত্র সার্জারি না, ওষুধপত্র থেকে শুরু করে ওনাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে সার্জারি করে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব।
আপনারা কতদিন থেকে কাজ করছেন ফিস্টুলা সার্জারির এবং এ পর্যন্ত কত নারীর এই সার্জারি করেছেন?
আমরা ফিস্টুলা সার্জারি শুরু করেছি 2011 সাল থেকে এবং আমরা এ পর্যন্ত 300 উপরে ফিস্টুলা সার্জারি আমরা করেছি। আমরা বছরে আমরা 60-70 মতো ফিস্টুলা সার্জারি আমরা করি। তো আমাদের ফিস্টুলা সার্জারি আমাদের সার্জন আছে, আমাদের স্পেশালাইজড টিমও আছে।
তার মানে হচ্ছে যে প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং কর্তৃপক্ষকে এ ব্যাপারে সচেতন করতে হবে, তাহলে আমরা এই ব্যাপারে অনেক দূর এগিয়ে যাব উপসংহারে, এটা কি বলা যেতে পারে?
অবশ্যই, এটা মানে যে আপনি যেটা বলেছেন যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এটা একদম ভাইটাল রোল প্লে করবে ফিস্টুলা এই ব্যাধিটাকে নিরোধ করার জন্য। এবং সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ যারা যাদের ফিস্টুলা আছে এনারা ফিস্টুলা যে ট্রিটমেন্ট আছে এটা জানেনও না। যেমন এই জন্য ধরেন আমাদের, আমরা যে এরিয়াতে কাজ করি, ডিস্ট্রিক্ট কক্সবাজার ডিস্ট্রিক্টে আমরা কাজ করি, ওইখানে আমাদের ধারণা হচ্ছে কমপক্ষে 5,000-এর উপরে ফিস্টুলা পেশেন্ট আছে। আমাদের কক্সবাজারের পপুলেশন হচ্ছে প্রায় 2 মিলিয়ন, 5,000-এর উপরে ফিস্টুলা গ্রামাঞ্চলে একদম উপকূলে, তো যেখানে কোনো অন্য কোনো হেলথ সার্ভিস নাই, যার কারণে ফিস্টুলাটা হয়। এনাদেরকে ওই মানে আইডেন্টিফাই করা, ফিস্টুলা পেশেন্টদেরকে নিয়ে আসা, হাসপাতালে নিয়ে আসা, এটাও কিন্তু একটা দুরূহ ব্যাপার। ওনারা মনে করেন যে এখানে চিকিৎসা নাই, হবে না, এই ধরনের একটা ইয়ে আছে। তো কিন্তু যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় তাহলে কিন্তু এই মায়েরা চিকিৎসার জন্য আসবেন। এবং আমি মনে করি যে অন্যান্য অর্গানাইজেশন যারা বিভিন্ন অঞ্চলে কাজ করছেন এনাদেরও ফিস্টুলা সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার। এবং গভর্নমেন্ট লেভেলে ফিস্টুলার উপরে বিভিন্ন ধরনের পলিসি করার চেষ্টা হচ্ছে এটা আমি জানি, তবে আমি ইনভলভ না এটাতে, আমরা ইনভলভ না, কিন্তু আমি জানি যে এখানে ধরেন গভর্নমেন্ট লেভেলে ফিস্টুলার উপরে পলিসি করার জন্য চেষ্টা করা হচ্ছে।
জি, সচেতনতা গড়ে তোলার মধ্যে দিয়ে প্রচারণার মাধ্যমে এবং ফিস্টুলা সার্জারির মধ্যে দিয়ে আমরা আমাদের কোনো মাকেই ফিস্টুলা আক্রান্ত হওয়ার পরেও সমাজে পরিত্যক্ত হতে দেব না, নিগৃহীত নির্যাতিত হতে দেব না, এই প্রত্যয় ব্যক্ত করার মধ্যে দিয়ে ডক্টর ইফতেখার মাহমুদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এই আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ এবং শ্রোতাদেরকে ধন্যবাদ আপনাদের এই মত প্রচেষ্টার জন্য।